নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর স্টোরি হোলিক্সে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। আজ স্টোরি হোলিক্সে তোমরা শুনবে স্টোরি হোলিক্স সিজন ফোরের দশম গল্প, বাসুদেব চ্যাটার্জির কাহিনী অবলম্বনে আরোহণ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের এক অডিটোরিয়াম হল আয়োজন হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের। তরুণ সাব ইন্সপেক্টর আকাশ চ্যাটার্জিকে আজ পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তার কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্বর্ধনা দেওয়া হবে। উপস্থিত রাজ্য পুলিশের বিশেষ পদমর্যাদার আধিকারিকগণ, ডিজি অ্যান্ড আইজিপি, এডিজি, আইজি ও আরও অনেকেই সভামঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন।
এবার মঞ্চ ডেকে নিচ্ছি সাব ইন্সপেক্টর আকাশ চ্যাটার্জিকে।
সকলের সংক্ষিপ্ত বক্তব্যের পর আসে সেই মুহূর্ত, ধীর ও বলিষ্ঠ পদক্ষেপে মঞ্চে উঠে আসে দীর্ঘদেহী আকাশ চ্যাটার্জি। করতালিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। আজ অডিটোরিয়াম হলে সাংবাদিক থেকে সাধারণ মানুষ সকলের জন্য দ্বার খোলা। আকাশ অপরাধ দমন যতটা কড়া, আবার নিবিড়িত মানুষের প্রতি ততটাই সংবেদনশীল, সাধারণ মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয়, তবে বরাবরই প্রচার বিমুখ সে। সকলের পুলিশ নামের প্রতি যে একটা অনীহা, ভীতি, ঘৃণা, আকাশ সেই মিথটা ভাঙার জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যে অনেকাংশে সফলও সে। আকাশ তার বক্তব্য শুরু করে। তার বক্তব্যে উঠে আসে সংক্ষিপ্ত কিছু কথা, বেশিরভাগটাই ডিপার্টমেন্টকে নিয়ে। তার প্রতিটি আইনি পদক্ষেপে ডিপার্টমেন্ট তাকে কীভাবে সহযোগিতা করেছে সেই সব কথা, আর সকলকে ধন্যবাদ জ্ঞাপন। বক্তব্য শেষে হঠাৎ এক সাংবাদিকের প্রশ্ন আকাশকে।
এই যে আপনি নিজ ক্ষেত্রে এতটা উজ্জ্বল, আপনার এই অসাধারণ সাফল্যের পিছনে কার অবদান সব থেকে বেশি বলে আপনি মনে করেন?
হঠাৎ এই প্রশ্ন?
দেখুন, আপনার জীবন সম্বন্ধে জানার আগ্রহটা সকলেরই। আপনি পাবলিসিটি পছন্দ করেন না, তাই আপনার জীবন সম্বন্ধে আমরা কেউ তেমনভাবে অবহিত নই। প্রশ্নটা এখানে অনেকের মনের মধ্যেই হয়তো যাচ্ছে, কিন্তু সাহসের অভাবে কেউ জিজ্ঞাসা করতে পারছে না, তাই বলতে পারেন তাদের সকলের হয়ে আমি আপনাকে প্রশ্নটা করে ফেললাম। শুধু হাসলে কি হবে সরকার, কিছু তো বলুন।
তাহলে আজ আপনাদের একটা গল্পই বলি না, বলছি মন দিয়ে শুনবেন কিন্তু, আর যদি শুনতে একান্তই ইচ্ছে না করে তবে তৎক্ষণাৎ আমাকে ওখানেই থামিয়ে দেবেন আপনারা, কেমন?
উপস্থিত অতিথিবর্গের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। আকাশ বলতে শুরু করে।
কাটোয়ার এক বর্ধিষ্ণু গ্রাম, সেখানকার আভিজাত্যপূর্ণ বনেদি বাড়ি হল চ্যাটার্জি বাড়ি, এক ডাকে সকলেই চেনেন। এককালের জমিদার বাড়ির স্মারক বহন করে চলেছে বিশাল বাড়িখানার খিলান ও গম্বুজগুলো। বহু বছর অতিক্রান্ত হওয়ার পরেও বনেদিয়ানায় আজ খানিক ভাটা পড়েছে ঠিকই, তবুও বিভিন্ন পারিবারিক পূজা পার্বণ ও সামাজিক উৎসবগুলোয় আজও তার জাঁকজমক চোখে পড়ার মতো। বংশের প্রায় সকলেই এখন বিদেশে অথবা ভারতের প্রসিদ্ধতম শহরগুলিতে কর্মসূত্রে সেটেলড। একমাত্র অখিলেশ চ্যাটার্জি তার পরিবারকে নিয়ে পূর্বপুরুষের ভিটেখানির স্মৃতি আগলে পড়ে আছেন। এখানে তার তিন পুত্র ও এক কন্যা, কনিষ্ঠ পুত্র ছাড়া বাকি সকলেই স্ব স্ব ক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বল। অখিলেশবাবুর অসহায়তার অন্যতম কারণ এই কনিষ্ঠ পুত্র বিমান। পারিবারিক জিনগত কারণে সুদর্শন সুপুরুষ চেহারা তার, তবে সৃষ্টি ছাড়া বলতে ঠিক যেটা বোঝায় তার মধ্যে সেই সমস্ত বদগুণই বিদ্যমান। লেখাপড়ায় যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতির এনে দেয় বিমান। মদ ও জুয়ার থেকে আড্ডা থেকে শুরু করে ঠিক যেখানে যেখানে ঝামেলা, তার উপস্থিতিও সেখানেই। তাকে নিয়ে অখিলেশবাবু ও তার স্ত্রী অনুরাধা দেবীর একেবারে নাজেহাল অবস্থা। তবু কি করবেন, সন্তান তো তাই ফেলেও দিতে পারেন না। এদিকে বিমানের সাথে বাবার মতবিরোধ লেগেই থাকে।
শোনো বিমান, এসব নোংরা কাজকর্মে সময় না কাটিয়ে নিজের জীবনের দিকে খেয়াল করতে কি তোমার সমস্যা আছে?
দেখো বাবা, আমার ওসব একদম ভালো লাগে না, আমাকে আমার মতো করে সময় কাটাতে দাও।
দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই, তখন চ্যাটার্জি বাড়িতে আয়োজন তুঙ্গে। বন্ধুদের পাল্লায় পড়ে বিমানের কাছে হঠাৎ আসে নিষিদ্ধ পল্লীর হাতছানি।
চল না, একবার ঘুরেই আসবি।
না রে বাবা, যদি জানতে পারে, জানিসই তো কিরকম রাগী মানুষ।
আরে চল চল, কিচ্ছু হবে না, কেউ কিছু জানতেই পারবে না, কাকপক্ষীতেও টের পাবে না।
খানিক ইতস্তত করলেও বন্ধুদের জেদের কারণে বিমান তাদের সঙ্গী হল। অদ্ভুত লাগে জায়গাটা, খুব উৎকট একটা পারফিউমের গন্ধ, রং মেখে মেয়েরা দাঁড়িয়ে, বিমান আড়ষ্ঠ অপ্রস্তুত।
কি গো কার্তিক ঠাকুর, প্রথম বুঝি, এসো এসো।
একজন বয়স্ক মোটা মহিলা, সকলের কাছে মাসি নামেই পরিচিতা। এমনিতে বোধ হলেও কেমন যেন কুকড়ে যায় বিমান।
লজ্জা পাচ্ছ বুঝি, চেহারাটা তো বেশ।
বিমানের মুখে কোনো কথা নেই।
আচ্ছা, তোমার পছন্দ মতো একজনের কাছে নিয়ে যাচ্ছি, দেখবে তোমার ভালো লাগবে।
মাসি বিমানকে একটা ঘরে নিয়ে যায়, ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। বেশ শান্ত ছিমছাম সাজানো ঘরটা, নাকে আসে মিষ্টি ধূপের গন্ধ। আওয়াজ হতেই খাটে বসে থাকা একটি মেয়ে বিমানের দিকে ফিরে তাকায়। বিমান অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকে দেখছে। তখন সুগভীর টানা টানা তার দুই চোখ, অপূর্ব।
দূরে দাঁড়িয়ে কেন, কাছে আসুন,
বিমানকে আহ্বান জানায় মেয়েটি। বিমান এগিয়ে যায়।
কে তুমি?
কেন জানেন না বুঝি আমার পরিচয়?
ওটা তো তোমার ছদ্মবেশ, তুমি আসলে কে? আমি জানতে চাই তোমার প্রকৃত পরিচয়।
আপনি তো ভারী অদ্ভুত মানুষ, যে কারণে এসেছেন।
বিমান মেয়েটির ঠোঁটে আঙুল চাপা দিয়ে মাঝপথেই তাকে থামিয়ে দেয়। সুগভীর বাংময়তাপূর্ণ দুই চোখ নিয়ে মেয়েটি বিমানকে দেখতে থাকে।
আজ থেকে তোমার নতুন নামকরণ হলো মাধবী।
মাধবী?
হ্যাঁ, সুগন্ধি মাধবী, রাতের নিস্তব্ধতায় যে সুগন্ধ ছড়ায়।
দুর্গন্ধের সঙ্গে বাস যার প্রতিনিয়ত, সে কি করে সুগন্ধ ছড়ায় সেটা বলতে পারেন?
পাকেই যে পদ্ম ফোটে জানো না বুঝি?
জানেন তো, এসব সুন্দর সুন্দর কথাগুলো গল্প কবিতা উপন্যাসে খুব ভালো লাগে, বাস্তবের মাটিতে না এসব বড্ড তেতো হয়ে যায়।
আর একটি কথাও নয়, একদম চুপ।
ক্রমেই নিষিদ্ধ পল্লীতে বিমানের যাতায়াত নিয়মিত হয়। মাধবীর নিকট সুগন্ধ আস্বাদন তার প্রধান কারণ। আজ সপ্তমী, দেবী দুর্গা মায়ের আগমন। দরজায় বিমান পাশে নববধূ রূপে মাধবী। অখিলেশবাবুর মাথায় হঠাৎ আকাশ ভেঙে পড়ে। অনুরাধা দেবী রীতিমতো হতবাক।
এ তুই কি করেছিস?
আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি মা, এই তোমাদের পুত্রবধূ মাধবী।
ভালোবাসা? এই তোমার ভালোবাসার নমুনা? বেরিয়ে যাও এখনই, বেরিয়ে যাও। তোমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, গেট আউট।
অখিলেশবাবু বললেন বটে, কিন্তু অনুরাধা দেবীর কাতর অনুরোধে ঘর ছাড়া করতে পারলেন না। স্থান হল দোতলার ছোট্ট একটি ঘরে। কিন্তু এসব খবর তো আর কখনো চাপা থাকে না। কয়েকদিনের মধ্যেই মাধবীর অতীত দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। অখিলেশবাবু ও অনুরাধা দেবীর একটাই চিন্তা, এই আপদকে কীভাবে ঘাড় থেকে নামানো যায়। এদিকে বিমান নিজেকে আস্তে আস্তে মাধবীর ভালোবাসায় পুরোপুরি বদলে ফেলতে লাগল। এখন সে এক গৃহমুখী পুরুষ, আর মাধবী বিমানের ভালোবাসায় নিজেকে আরও বিকশিত করতে লাগল। তার অসাধারণ সুঘ্রাণে বিমান নিজেকে ক্রমেই হারিয়ে ফেলত।
তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো মাধবী?
না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তুমি সঙ্গে থাকলে আমার আবার চিন্তা কিসের?
কিন্তু অলক্ষে অদৃষ্টের লিখনে হয়তো অন্য কিছুই লিপিবদ্ধ হয়েছিল। নাটকীয়ভাবে অনুরাধা দেবী ও অখিলেশবাবুর তৈরি করা মাধবীকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্রের শিকার হয়ে যায় বিমান। মাধবীর জন্য রাখা বিষ মেশানো দুধ পান করে সে।
এমন কেন করছো তুমি? এই কি হলো, কি হলো তোমার?
তীব্র বিষের জ্বালায় আস্তে আস্তে মৃত্যুর করে ঢলে পড়ে বিমান। যাকে দেখতে পারি না তার সব কিছুই মন্দ। অদ্ভুতভাবে বিমানের মৃত্যুর সব দায় এসে পড়ল মাধবীর ওপর। ভাতার খাকি, শয়তানি, বেশ্যা, বিশেষণগুলো তো বিনামূল্যে। অভাগিনীর ঘর বাঁধার স্বপ্ন বুঝি শেষ হল। একটা স্বপ্নের অপমৃত্যু। বিতাড়িত হয় মাধবী। এবার অসহায় নিঃস্ব মাধবী স্বামীর শোকে কাতর। এখন তো সে আবার একাও নয়। বিমানের ভালোবাসার অঙ্কুর তার মধ্যে সঞ্চারিত যে, বিধাতাও কি নির্মম। যার নিজের এখন আশ্রয়ের ভীষণ প্রয়োজন, তার মধ্যেই আবার আশ্রয় নিয়েছে ছোট্ট একটা প্রাণ। তাকে যে বাঁচতেই হবে, তার সন্তানের জন্য, বিমানের সন্তানের জন্য। একলা মেয়ে সে, কি করবে এখন? চারিদিকে কুপ্রস্তাব লোলুপ চাউনি, চারিদিকে শূন্যতায় ভরা নিকষ অন্ধকার। চাইলেই সে পুরনো জীবনে ফিরে যেতে পারত, কিন্তু যে পঙ্কিল জীবন থেকে বিমান তাকে মুক্তি দিয়েছিল সেখানে আর নয়। আধ পেটা খেয়ে ভিক্ষে করে রোদ ঝড় জল বৃষ্টিকে সহ্য করে এভাবেই কেটে যায় দুই এক মাস। নরপিশাচের দল ছিঁড়ে খেতে চায় তাকে। নিজেকে বাঁচতে আর পেটের সেই সদ্য ফোটা প্রাণটাকে বাঁচাতে অস্থির অবস্থা তার। এইভাবে তো আর পেরে ওঠা সম্ভব নয়। একদিন চেপে বসল কাটুয়া থেকে বাঁকুড়াগামী এক বাসে। অদৃষ্ট তাকে কোথায় নিয়ে চলেছে সে নিজেও তখন জানে না। বাঁকুড়া বাস স্ট্যান্ডে সে যখন পৌঁছল তখন বিকেল গড়িয়ে গেছে। অবিন্যস্তের মতো ভ্রাম্যমান মাধবীকে কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিল চাওয়ালি মালতী।
আহা, দেখে বড় মায়া হয়,
সে হাতছানি দিয়ে ডাকে।
কি নাম বাছা তোমার? মাধবী
এখানে কোথায় যাবে বাছা? এই ভর সন্ধ্যায় ভরা পোয়াতি মানুষ তুমি। জায়গাটা সন্ধ্যার পর নিরাপদ নয় বাছা, দুষ্ট লোকের দখলে চলে যায় জায়গাটা।
আমার যে কোথাও যাবার জায়গা নেই দিদি।
দিদি? আহা, মেয়েটার মুখে দিদি ডাকটা মালতীকে তার মৃত বোনটার কথা মনে পড়িয়ে দিল। সেই কোন ছোটবেলায় দুদিনের জ্বরে মারা গিয়েছিল সে।
তুই থাকবি আমার কাছে বোন?
আমাকে আমাকে তুমি থাকতে দেবে দিদি?
দিদি বলে ডেকেছিস যখন, তখন আজ থেকে তুই আমার সত্যিকারের বোন।
মাধবীর চোখে জল, পা ছুঁয়ে প্রণাম করতে যায় মালতীকে।
তোর পাগলি পায় না বুকে আয় বোন আমার।
মালতীর স্নেহ ছায়া অঞ্চলের মাঝে স্থান পেল মাধবী। মালতীর পর আবার আগাগোড়া এক মাথাল বর্বর গোছের মানুষ মাঝে মাঝেই মালতীর কাছে আসে আর চোটপাট শুরু করে। সেদিন মালতীর পর এসে মাধবীকে দেখে চোখ দুটো চকচক করে ওঠে।
আমার বোন একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম, ফল ভালো হবে না।
মালতীর রণচণ্ডী মূর্তির সামনে তখনকার মতো চুপসে যায় ঘনা। তবে মালতী মনে মনে আশঙ্কার প্রহর গোনে। ঘনার নজরে একবার যখন এসেছে মাধবী, তখন না জানি কি হবে। ধীরে ধীরে এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। এরই মধ্যে মাধবীর প্রসবের দিন ঘনিয়ে আসতে থাকে। সেদিন সন্ধে থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি, গভীর রাত্রি। মাধবীকে প্রচণ্ড জোরে ঠেলা দিয়ে তুলতে থাকে মালতী।
ওঠ বোন, ওঠ।
কি হয়েছে, কি হয়েছে দিদি? তোমাকে এত উতলা লাগছে কেন? কি হয়েছে?
সে গিল পাড়া তুই, ঘনার ওর দলবল আসছে, পাশুনো তোকে বিক্রি করে দেবে। ঘনা এক হল আমি বুঝে নিতাম, ও দল বেঁধে আসছে, তুই পালা।
কোথায়? হ্যাঁ কোথায় যাবো দিদি?
এখান থেকে সোজা বেরিয়ে দক্ষিণ দিকে যাবি, হাফ কিলোমিটার গেলে একটা আশ্রম দেখতে পাবি, পাঁচিলের ফাঁক গুলো ভেতরে ঢুকে যাবি, আর ভাবতে হবে না, কেউ তোকে আর ছুতেও পারবে না।
নতুন কোনো বিপর্যয়ের আশঙ্কায় কেঁপে ওঠে মাধবীর বুকটা। মাধবী বেরিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। অঝোর ধারার বৃষ্টি মাথায় করে সে ছুটে চলেছে বিরামহীন। অদৃষ্ট যেন তার কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, দেখা যায় আশ্রমটা। একটা জায়গায় পাঁচিলের ফাঁক গোলে সে ঢুকে পড়ে ভেতরে। তাকে তো বাঁচতে হবে, হেরে গেলে চলবে না। একটা কুড়ে ঘরের বারান্দা, সেখানেই সিক্ত বসনে অবসন্ন শরীর নিয়ে শুয়ে পড়ে মাধবী। পরদিন সকালে,
তুমি কে মা, এভাবে এখানে শুয়ে আছো, কি হয়েছে তোমার?
অচেনা কণ্ঠস্বরে চোখ মেলে তাকায় মাধবী। সামনে দাঁড়িয়ে এক অচেনা সৌম্যদর্শন পুরুষ। অজানা আশঙ্কায় পুনরায় কেঁপে ওঠে মাধবী।
কোনো ভয় নেই মা, সব খুলে বলো আমাকে।
প্রাথমিক আড়ষ্ঠতা কাটিয়ে পুরুষটির মধুর অভয় বাণীতে মাধবীর বুকে বল আসে। নিজের সমস্ত কিছুই ব্যক্ত করে সে সৌম্য সুদর্শন পুরুষটির কাছে। সব কিছু শোনার পর,
আমি এখানের আশ্রম প্রধান, কোনো চিন্তা নেই মা তোমার, আজ থেকে তুমি এখানেই থাকবে। তবে একটাই অনুরোধ, কখনো আশ্রমের বাইরে বেরোবে না, একমাত্র খুব প্রয়োজন ছাড়া।
আচ্ছা।
মাধবীর মাথার উপর আবারও একটা আশ্রয়। জানে না ক্ষণস্থায়ী কিনা। গাছগাছালিতে ভরা আশ্রমের পরিবেশ বড়ই সুন্দর, মনোরম। এখানে সকাল হয় পাখিদের মিষ্টি কলকাকলি শুনে, আর সন্ধে হয় তাদের ফিরে আসার কলকাকলিতে। যথাসময়ে আশ্রমের হাসপাতালেই মাধবী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ছেলেটার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাধবী। তোকে পৃথিবীর আলো দেখানোর জন্য কত লড়াই, সে পেরেছে। বিমানের বংশধরকে সে নিয়ে আসতে পেরেছে, সব বাধা অতিক্রম করে। বিমান নতুন রূপে ফিরে এসেছে তার কাছে, তার খোকন হয়ে। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে নিজের অজান্তেই। আশ্রম প্রধানের স্নেহ সান্নিধ্যে বড় হতে থাকে ছেলেটি। মাধবী ও তার সন্তানের লড়াই বুঝি শেষ হল, জীবন উত্তর খুঁজে চলে। মালতী মাঝে মাঝেই আসে মাধবী ও তার ছেলের সাথে দেখা করতে। কয়েকটা বছর সুন্দরভাবে কেটে যায়। মাধবী উদয়াস্ত পরিশ্রমে ডুবে থাকত আশ্রমের কাছে। ছেলেকে বড় করতে হবে তো। অক্লান্ত পরিশ্রমের ফলে আস্তে আস্তে শরীরে ভাঙন দিতে লাগলো তার। দীর্ঘদিনের শরীরের প্রতি অত্যাচার শরীর যেন আর নিতে পারছে না। কয়েক বছর আগেই শুরু হয়েছিল বুকের ব্যথা, প্রতিনিয়ত সেটা এখন বৃদ্ধি লাভ করেছে।
দিদি, এই তো বোন, কিছু বলবি তুমি? খোকনকে মানুষের মতো মানুষ করে তুলবে, কথা দাও।
কথা দিলাম বোন, কথা দিলাম।
প্রধান বাবু,
বলো মা।
আপনি না থাকলে আমার খোকনটার জগতের আলোই দেখা হতো না। সমস্ত কিছুর জন্য আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ।
খোকনের 8 বছর বয়সে মাধবী হঠাৎ করেই ইহলোকের মায়া ত্যাগ করল। পুনরায় নিকষ অন্ধকার, জীবনের ওপর কি যবনিকা, হয়তো পুনরায় বিধাতার পরিহাস। বিধিলিপি দক্ষ হাতে আঁচড় কাটে ললাটে। 8 বছরের খোকন, কে নেবে দায়িত্ব তার? মাধবীকে দেওয়া কথার মতো এগিয়ে এলো খোকনের মালতী মাসি। আপন করে নিল খোকনকে, মালতীর বুকের ওমে নিবিড় আশ্রয়ের সুবাস। সেও যে তার মা, মাধবীর জীবন দায়িনী। অসহায় খোকনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল মালতী। ততদিন মাতাল ঘনাও মরেছে, ঝাড়া হাত পা এখন। মালতী চায়ের দোকান চালিয়ে খোকনকে আস্তে আস্তে করে বড় করে তোলার পণ করল। প্রতিটি পরীক্ষাতেই খোকন প্রতিবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। জীবন এগিয়ে চলে দুর্বার গতিতে। মালতী তার কষ্টের জীবনের লেশ মাত্র আসতে দেয় না খোকনের জীবনে। নিজে না খেয়ে আধপেটা খেয়ে খোকনের সামনে তুলে ধরে দুধের গ্লাস, ফলের বাটি, ভরপেট খাবার, বড় আদরের ধন, মরুভূমির মরুদ্যান। স্কুলের পড়া শেষ করে সাইকোলজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো খোকন। কলেজেই আলাপ রিমলির সাথে। অন্তর্মুখী মুখচোরা খোকনের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে রিমলি। পারতপক্ষে সবার থেকে দূরত্ব বজায় রেখে চলা খোকনের প্রতি অনুভব করত এক অন্য রকম ভালো লাগা। ধীরে ধীরে আলাপ গভীর হতে থাকে। ভালো লাগাটা ভালোবাসায় পর্যবসিত হতে সময় নেয়নি বেশি দিন। খোকনের জীবনে আরও একটা শীতল ছায়া। রিমলিকে জীবনের যন্ত্রণার কষ্টের গ্লানির কথাগুলো বলে হালকা হতো খোকন। পরম মমতায় তাকে আগলে রাখত রিমলি, মা, মাসি, হরিমলি, অদৃষ্টের আবর্তন চলমান। কলেজের দিনগুলো শেষ।
এবার কি করবে কিছু ঠিক করলে? ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে।
না, কিছু ঠিক করিনি, তবে ভাবছি একটা চাকরির চেষ্টা করব।
চাকরি? এখন তো তোমার এমএসসিটাও বাকি, চাকরি করলে পড়াশোনাটা কন্টিনিউ করবে কিভাবে?
পড়াশোনার করে কি হবে বলো? মাসির বয়স হচ্ছে, দিনের পর দিন কষ্টদাত চোখের সামনে দেখতে পাচ্ছি বলো। যদি একটা চাকরি বাকরি পাওয়া যায় তাহলে মাসির কষ্টটা অন্তত একটু ঘোচাতে পারবো, একটু দূর হবে।
ও তোমায় নিয়ে ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দাও, তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দাও।
তুমি আর কতটা করবে রিমু, আর কত জানো? আমার না খুব খারাপ লাগে রিমু তোমার জন্য, এত ভালো এত মেধাবী ছাত্রী ছিলে তুমি। আমার জন্য তোমার সমস্ত ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল।
এসব ভেবে তোমাকে মাথা খারাপ করতে কে বলেছে? কিছুই তো করতে পারিনি গো, আমার এখনো অনেক কিছু করা বাকি, একসাথে পথ চলা বাকি আছে যে।
তুমি সত্যি দেবী রিমু, তুমি সত্যি দেবী।
ইয়ার কি ছাড়ো, মানুষের জন্য কাজ করতে চাও তো ব্রতটা যেন মনে থাকে। আজ মাসির কাছে নিয়ে যাবে আমাকে, ঠিক আছে?
যথা কা দেবী আদেশ শিরোধার্য।
খোকনের বস্তির কুড়ে ঘরে বড়লোকের আদরের দুলালি রিমলি। রিমলি মালতীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মালতীর রিমলিকে।
কি নাম তোমার মা?
রিমলি।
ভারী মিষ্টি নাম, বলি আমি তো বুড়ো হচ্ছি, তাড়াতাড়ি এসে খোকনের দায়িত্বটা নাও দেখি এবার, আমি নিশ্চিন্ত হই।
লজ্জায় মুখ নামিয়ে নেয় রিমলি। আসার সময় মালতীর হাতে গুঁজে দেয় কিছু টাকা।
কি করছিস মা?
আমার মা নেই, ধরে নাও মাকে মেয়ে হিসেবে দিলাম ভালোবেসে।
মালতী বিমূঢ়। দিন যায়, রিমলি যেন খোকনের জীবনের সমস্ত অন্ধকার ঘুচিয়ে দেওয়ার ব্রত নিয়ে এসেছে। খোকনের এমএসসি পড়ার খরচ অশক্ত মালতীর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে, তার নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করেই। জীবন এগিয়ে চলে নিজের ছন্দে, খোকনের এমএসসি কমপ্লিট।
শোনো, এই বিজ্ঞাপনটা দেখো, সাব ইন্সপেক্টর নিয়োগের, মানুষের জন্য কাজ করার শ্রেষ্ঠ সুযোগ, তুমি সাইন করে দাও, আমি সব রেডি করে নিয়েছি।
বলছি যদি অন্য কোনো চাকরি?
তুমি কি অন্য কিছু ভেবে রেখেছো? মানে আমাকে তো বলনি।
না, ঠিক তা নয়।
তাহলে
যদি ইউপিএসসি বা বিসিএস কিছু একটা?
ওইসব চাকরিতে স্যালারি অনেক বেশি পাবে, কিন্তু প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে তো? আমার বাবাও সাব ইন্সপেক্টর ছিলেন, দীর্ঘদিন থানার ওসিও ছিলেন, সেই সূত্রে আমি জানি একজন সাব ইন্সপেক্টর লোকাল লেভেলে কতটা পাওয়ারফুল। তুমি আইপিএস হয়ে ওই মাটির কাছাকাছি কখনোই পৌঁছতে পারবে না, একটা দূরত্ব সবসময় থেকে যাবে।
এরপর তোমার সিদ্ধান্ত, আমি আর কি বলতে পারি বলো।
তোমার আদেশ আমি কখনো অমান্য করেছি রিমু? এই জীবন তো তোমার জন্যই উৎসর্গিত। শুধু ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল, সেটা ক্লিয়ার করে নিলাম, এই আর কি।
সারা জীবন এমন ভাবেই ভরসা অবিচল থাকে যেন, এভাবেই থাকতে চাই তোমার সাথে, তোমার ছায়া হয়ে।
আমার রিমো, আমার।
সত্যি তুমি নারী, তোমার তুলনা তুমি নিজেই। নিজেকে শূন্য করে, উজাড় করে শুধু অন্যকে তুমি সাজিয়ে দাও, ভরিয়ে দাও। প্রথমবারের চেষ্টাতেই কৃতকার্য খোকন। অনেক বড় বড় চাকরির হাতছানি অবলীলায় ত্যাগ করে পুলিশ বিভাগের সাব ইন্সপেক্টরের পদে যোগ দিল খোকন। মালতীও আর বেশি দেরি করে না, রিমলির বাবার মত নিয়ে একটা শুভ দিন দেখে তাদের চার হাত এক করে দিলে। ভালোবাসা পূর্ণতা পায় বিবাহ বন্ধনে। দুই বছর পর রিমলির কোল আলো করে এলো তার ও খোকনের ভালোবাসার ফসল, আরজু। ডিপার্টমেন্টের সকলের আশীর্বাদে খোকন তার অসাধারণ কর্মদক্ষতার ছাপ রেখে যেতে লাগলো ক্রমশ। মা ও মাসির আশীর্বাদে আসতে লাগলো অসাধারণ সব সাফল্য। আর তার আদরের রিমু, তার সমস্ত শক্তির উৎস, আধার এবং অনুপ্রেরণা, সব কিছুর ফলস্বরূপ আজকের এই অনুষ্ঠান।
আকাশ চ্যাটার্জি টানা বলে যাওয়ার পর এবার থামে। অডিটোরিয়াম হল এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল অসাধারণ এই কাহিনী।
সেদিনের সেই খোকনই হল আজকে আপনাদের সামনে উপস্থিত থাকা এই আকাশ চ্যাটার্জি।
পিন ড্রপ সাইলেন্স পুরো অডিটোরিয়াম হল জুড়ে। তারপরেই করতালিতে মুখরিত চারিদিক, অন্তহীন সেই মুহূর্ত। তার মধ্যে কতটুকু পার্থিব আর কতটুকু অপার্থিব জানা নেই, সব মিলেমিশে একাকার। আকাশ চ্যাটার্জির চোখ দিয়ে নীরব ধারায় অশ্রু বইছে। তখন তার যন্ত্রণার কষ্টের অধ্যায়গুলো আজ চোখের বৃষ্টি হয়ে অবিরাম ধারায় নেমে আসতে চাইছে। নির্ভীক, সৎ, দায়িত্ববান পুলিশ অফিসারটি যেন ছেলেবেলার সেই ছোট্ট খোকনে পরিণত হয়েছে। স্মৃতির উঠোনে হাতড়ে চলে, খুঁজে চলে তার ছেলেবেলাকে। এক বড় বিচিত্র রূপ।
আপনাদেরকে যে তিনজন নারীর কথা শোনালাম, তাদের মধ্যে আমার মা আর জীবিত নেই। বাকি দুইজন মাসি এবং রিমলি আজ উপস্থিত আছে এখানে। এরাই আমার জীবনের আদর্শ, আমার পথ চলার অগ্রদূত। তাদের অদম্য সাহস ও হার না মানা মনোভাবের জন্যই আজ এই আকাশ চ্যাটার্জি এখানে আসতে পেরেছে। তারা শক্তিরূপে আমার জীবনে বিরাজিতা। তাই তো বলে উঠি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
সকলের চোখ চলে যায় সামনের সারিতে উপবিষ্ট এক প্রবীণা ও এক নবীনার দিকে, সাথে ছয় বছরের এক ফুটফুটে শিশু। নবীনা ও প্রবীণার চোখেও নীরব ধারায় অশ্রু বহমান। আকাশ এগিয়ে যায় সেই দিকে, মালতীর পায়ে হাত দিয়ে প্রণাম করে আকাশ। মালতী আকাশের চিবুক ছুঁয়ে আদর করে দেয়। রিমলিকে আকাশ জড়িয়ে ধরে সকলের সামনেই, সবকিছু যে আজ বাঁধ ভাঙা, ঠেকায় কার সাধ্য।
বাবা তুমি দেখো, আমি বড় হয়ে তোমার মতো একজন মস্ত পুলিশ অফিসার হব।
আকাশ তার আত্মজ আরজুকে কোলে নিয়ে আদরে আদরে পড়িয়ে দিল। মুখ গুঁজে দেয় তার ছোট্ট শরীরটার আনাচে খানাচে। হয়তো কখনো না পাওয়া সেই বাবা বাবা ঘ্রাণটা প্রাণ ভরে আস্বাদন করছে সে। এই দৃশ্য দেখে পুনরায় করতলিতে মুখরিত চারিদিক। এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকেন সকলে। মাতৃজঠর থেকেই লড়াই যার সমার্থক, তার ললাটে ঈশ্বর হয়তো অন্য কিছুই লিখে রাখেন। মালতী, রিমলি, আর্য, আকাশ আস্তে আস্তে অডিটোরিয়াম হল থেকে বাইরে বেরোনোর রাস্তাটা ধরে। উপস্থিত অতিথিদের দৃষ্টি তখনও ঝাপসা, জলছবির মতো ভেসে ওঠে সেই চিত্র। শুধুই কি জলছবি নাকি বানভাসি? হৃদয়ের গভীরে রেখাপাত করে যাওয়া এক কাহিনী। হার মানে কি শুধুই পরাজয়? হয়তো না, হার কখনো কখনো অঙ্গের শোভাবর্ধনের কাজেও লাগে। উপকথার গল্পে আছে, ইচ্ছাশক্তির জোরে ফিনিক্স পাখির মতো পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া দুই ডানা নিয়ে আবার মুক্ত আকাশে বিচরণ করা যায়। সকলের জীবনের গল্পগুলো হয়তো একই রকম হয় না, তবু হেরে যাওয়ার পরেও বারবার ফিরে আসাটা হয়তো চিরসত্য। ফিরে যে আসতেই হয়, তাই না? জীবন মানেই তো একটা উপন্যাস যার প্রতিটি পাতায় লিপিবদ্ধ হয় হাজার হাজার লড়াইয়ের গল্প।
এতক্ষণ স্টোরিহোলিক্স সিজন ফোরের দশম এপিসোডে তোমরা শুনছিলে বাসুদেব চ্যাটার্জির কাহিনী অবলম্বনে আরোহণ। আজকের গল্পের গল্প পাঠে ছিল ধ্রুবজ্যোতি, আকাশের চরিত্রে কৌস্তব ওরফে শানু, রিমলির চরিত্রে শ্রুতর্ষী, বিমানের চরিত্রে দেবায়ন, মাধবীর চরিত্রে প্রজ্ঞা, মালতীর চরিত্রে তৃষা, আশ্রম প্রধানের চরিত্রে সাম্য, অখিলেশের চরিত্রে পার্থ, অনুরাধার চরিত্রে জয়শ্রী, মাসির চরিত্রে পূজা, সাংবাদিকের চরিত্রে সোমনাথ, বন্ধুর চরিত্রে কৌস্তব, আর্যুর চরিত্রে দেবজিৎ, সঞ্চালক এবং অন্যান্য চরিত্রে শুভ স্বপ্না। আজকের গল্পের পোস্টার ডিজাইনে শুভায়ন, সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে আমি সৌরভ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় সাহেব। তাহলে কেমন লাগলো আমাদের আজকের বিশেষ কাহিনী অবশ্যই জানাও আমাদেরকে। ভালো লাগলে আমাদেরকে ফলো করো। আজকের মতো আপাতত এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন নতুন ভিন্ন স্বাদের কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো আর শুনতে থাকো স্টোরিহোলিক্স।